الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রিদের চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম নিয়ে আবার একবার হাজির হয়েছি। আজকেও আমরা কোরআন পাকের একটি আয়াতে করিমা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেই আয়াতে করিমার তেলাওয়াত, অনুবাদ এবং তাফসীর আমরা শ্রবণ করব। এখানে আমরা জানতে পারব যে আল্লাহ তাআলা মুমিনদেরকে আমাদেরকে উদ্দেশ্য করে কি সম্বোধন করেছেন, কি বলেছেন, কি হুকুম নাজিল করেছেন। চলুন শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করার ফজিলত মধ্যে একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, আজকে কোরআনে পাকের সূরা নিসার উনিশ নং আয়াত আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন শুরুতেই কোরআনে পাকের ওই আয়াতের অর্থাৎ সূরা নিসার উনিশ নং আয়াতের তেলাওয়াত আমরা শ্রবণ করে নেই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله العظيم।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যে আয়াত কারিমাটি আমরা শ্রবণ করলাম সূরা নিসার উনিশ নং আয়াত, চলুন এর অনুবাদ আমরা শ্রবণ করে নেই। যে অনুবাদ করেছেন আলা হযরত আজিমুল বরকত, পারওয়ানা ইয়ে শামে আই রিসালত, মুজাদ্দিদে দীন ও মিল্লাত, শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বারেলী রহমতুল্লাহ তাআলা আলাইহ, ইশক ভরা আন্দাজে তিনি যেই কোরআন পাকের অনুবাদ আমাদের তোহফা দিয়েছেন সেই অনুবাদ আমরা শ্রবণ করে নিই। ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমাদের জন্য হালাল নয় যে নারীদের উত্তরাধিকারী হয়ে যাবে জোরপূর্বক, এবং স্ত্রীগণকে বাধা দিও না এই উদ্দেশ্যে যে মোহর তাদেরকে দিয়েছিলে তা থেকে কিছু নিয়ে নেবে, কিন্তু এমত অবস্থায় যে তারা প্রকাশ্য ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এবং তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। অতপর যদি তারা তোমাদের অপছন্দ হয়, তবে এটা সন্নিকটে যে কোনো বস্তু তোমাদের নিকট অপছন্দনীয় হয় সেটার মধ্যে আল্লাহ তাআলা প্রভৃত কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন? একটা হচ্ছে, যে সকল নারীদের বিবাহ হয়েছে তাদের স্বামী যদি ইন্তেকাল করেন বা তারা তালাকপ্রাপ্ত হন, তাহলে তাদেরকে জোর করে ঘরে আটকে রাখা, অন্যত বিয়ে বসতে না দেয়া, তাদের মোহর যেটা রয়েছে, যেটা আমাদের পুরুষদের ঘাড়ের মধ্যে রয়েছে, পুরুষদের জিম্মাদারি হচ্ছে তার মোহরটা তাকে ব্যয় করা, পরিশোধ করে দেয়া, তো এটা অনাদায়ী তো রেখে দিয়েছে একটা, আরেক তো এখন তাকে দিতে যাচ্ছে না, আরেকটা অপরাধ। এখন ওই মোহরকে মাফ করিয়ে নেওয়ার জন্য বা না দেওয়ার জন্য, অথবা মোহরতে কিছু নিয়ে নেওয়ার জন্যে বা তার স্বর্ণ অলঙ্কার ইত্যাদি নিয়ে নেওয়ার জন্যে বা তার কিছু সম্পদ রয়েছে স্বামীর পক্ষ থেকে সে সম্পদকে আত্মসাৎ করার জন্যে বিভিন্ন কারণে মেয়েদেরকে আটকে রাখার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্ট আয়াত নাজিল করেছেন যে এটা ঘৃণ্য কাজ, এটা তোমরা করো না। হ্যাঁ, কখন করা যায়? যদি স্ত্রী কোনো ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে বা অন্য কোনো কারণ রয়েছে যেটা শরীয়ত পছন্দ করে না, তাহলে তার সাথে কাটছাট করা যায়, তাকে বিদায় দিয়ে দেওয়া যায়। আর যদি আমরা এভাবে তাকে বিবাহ বসতে না দিই অন্য জায়গায়, তাকে যদি আমরা আটকে রাখি, তাহলে অতি মানে বেশি সম্ভাবনা রয়েছে সে অপকর্মে লিপ্ত হতে পারে। এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এই আয়াতে ইরশাদ করেছেন আল্লাহ তাআলা। ইসলামী ভাইয়ের আগমাদ হচ্ছেন দর্শকবৃন্দ, আমরা চলুন এই আয়াতের বিস্তারিত জানার জন্য এর শানে নজরুলের দিকে যাই। এই আয়াত কেন নাজিল হয়েছে? এই প্রথা বা এই রীতি তৎকালীন যুগে কুরাইশদের মধ্যে ছিল, আরবদের মধ্যে ছিল। আল্লাহ তাআলা এই বান্দাদের এই খারাপ কাজকে আল্লাহ তাআলা রহিত করার জন্যে, মুসলমানদেরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে আল্লাহ তাআলা এই আয়াত কারিমা নাজিল করেছেন। ইরশাদ হচ্ছে অর্থাৎ শানে নজরুল হচ্ছে এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে, কেন আমাদের নিকট অবতরণ হয়েছে এই আয়াত, সেই আয়াত নাজিল হওয়ার পেছনে প্রেক্ষাপট কী, এটাকে বলা হয় শানে নজরুল। ইরশাদ হচ্ছে অন্ধকার যুগের লোকেরা ধন সম্পদের ন্যায় নিজ নিকটাত্মীয়দের স্ত্রীদের উত্তরাধিকার হয়ে যেত, নাউজুবিল্লাহ। অতপর ইচ্ছা করলে কোনো মোহর বেঁধে রেখে তাদেরকে বিবাহ বন্ধনে রাখত, কিংবা অন্য কারো সাথে বিবাহ দিত এবং নিজেরা মোহর নিয়ে নিত, অথবা তাদেরকে বন্দি করে রাখত যেন উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে তা দিয়েই মুক্তি লাভ করে কিংবা মৃত্যুবরণ করে, তখন তারা তাদের উত্তরাধিকার হয়ে বসবে। মোট কথা, ওই সব স্ত্রীলোক তাদের হাতে সম্পূর্ণরূপে বাধ্য হয়ে যেত এবং আপন ইচ্ছায় কিছু করতে পারত না, আপন ইচ্ছায় কিছুই করতে পারত না। এই কুপ্রথা রহিত করার জন্যে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সেজন্যে নাজিল করেছে যে অন্ধকার যুগে, ইসলাম পূর্ব যুগে বা ইসলামের প্রাথমিক যুগে যখন এই আয়াত নাজিল হয় নাই, তখন আরবদের মধ্যে এই রীতিটা ছিল যে নিকটাত্মীয় ইন্তেকাল করেছেন, যেমন ভাইয়ের স্ত্রী, ভাই মারা গেছে, এখন আমি ঘরের মধ্যে কর্তা হয়ে গেছি, ওই স্ত্রীকে আমি বাইরে যেতেও দিচ্ছি না, বিয়েও বসতে দিচ্ছি না, এবং আমার ভাইয়ের উপর যে মোহর সে প্রাপ্য ছিল, ভাইয়ের মোহরটা আমি তাকে দিয়ে দিচ্ছি না, বা তাকে বিয়ে বসতে বাধ্য করছি আমার সাথে, অথবা ভাই ইন্তেকাল করার পর ভাইয়ের সম্পদের মালিক যেভাবে আমরা হয়ে গেছি, বউ নামের সম্পদেরও মালিক আমরা হয়ে গেলাম, এরকম একটা ঘৃণ্য মনোভাব তাদের ভিতর ছিল। অনুরূপভাবে দেখা যেত যখন বাবা ইন্তেকাল করেছে, তো নাউজুবিল্লাহ অনেক সৎপুত্ররা, বাবার তো মনে করেন দুই তিনজন স্ত্রী ছিল, এখন আপন পুত্ররা না সৎপুত্র, এই মায়ের ওরসে যারা জন্মগ্রহণ করে না, এরকম পুত্ররা অর্থাৎ আগের ঘরের সন্তানরা করতো কি, ছোটো মাকে বিয়ে করে বসতো, ছোটো মায়ের সাথে এটা বাবার সম্পত্তি মনে করতো, তারা এক মাকে অন্য জায়গায় যেতেও দিত না, মা বলে পরিচয় দিত না, অথচ বাবার প্রত্যেকটা স্ত্রী সন্তানের জন্যে মাই, এর সাথে মায়েরই আচরণ করতে হবে। ইসলামী ভাইয়েরা, তো আরবদের এমন তৎকালীন যুগের অন্ধকার যুগের মানুষের এমন কিছু ঘৃণ্য কাজ ছিল যে তারা তাদেরকে এক তো বিয়ে বসতে দিত না, অথবা তাদেরকে মোহর দিত না, অথবা মোহর দিলেও আটকে রাখত যেন তারা মোহরটা এদেরকে দিয়ে হলো জানে পালায়, অর্থাৎ যে ভাইয়ের পক্ষ থেকে যে মোহরটা তাদের কাছে আছে, ভাইয়ের সম্পদ তা সে পেয়েছে, বা যে ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, বাবার সম্পদ ওই স্ত্রী পেয়েছেন, মা পেয়েছেন, মা যেন শেষ পর্যন্ত এটা বাধ্য হয় যে ঠিক আছে আমি তোমাদের কিছু সম্পদ দিয়ে দিচ্ছি, মোহর আমি নিব না, বা মোহর থেকে এই অংশটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বা এই জমিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমাকে একটু যাওয়ার অনুমতি দাও, মানে এরকম তারা বাধ্য করত, অথবা বাইরে যেতে দিত না, তারা সেখানে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করত, এমন পাষণ্ড হৃদয়ের ছিল তারা, তারা এই কাজগুলো করত। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ইরশাদ করে দিয়েছেন যে অন্যান্য সম্পদের মতো তারা তোমাদের ওয়ারিশানা মাল না, সম্পদ না, তাদেরকে তোমরা আটকে রাখবা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, যে হে ইমানদারগণ, তোমাদের জন্য হালাল নয় যে নারীদের উত্তরাধিকার হয়ে যাবে জোরপূর্বক, জোরপূর্বক কোনো কিছুর উত্তরাধিকার হওয়া যায় না। শরীয়তের একটা বিধানও আমরা এটা জেনে রাখি যে যার স্বামী ইন্তেকাল করেছেন, যার স্বামী ইন্তেকাল করেছেন, সে স্বামীর ঘরের মধ্যে ইদ্দত পালন করবে, অর্থাৎ কিছুদিন সে অবস্থান করবে, সে যদি সন্তান সম্ভব হয় তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে স্বামীর ঘরে অপেক্ষা করবে, সন্তান আজকে স্বামী ইন্তেকাল করেছে, কালকে যদি তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় সে আজাদ হয়ে গেল, তার ইদ্দত শেষ, সে চলে যেতে পারবে। আর স্বামী যে অবস্থায় ইন্তেকাল করেছে সেই অবস্থায় সে সন্তান সম্ভব, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হচ্ছে নয় মাস পরে গিয়ে, তাহলে নয় মাস পর্যন্ত তাকে স্বামীর ঘরে থাকতে হবে, আর তার ভরণ পোষণের ব্যবস্থা স্বামীর সম্পদ থেকে করতে হবে। যে নারীর স্বামী ইন্তেকাল করেছে কিন্তু সে সন্তান সম্ভব না, তাহলে তাকে 4 মাস 10 দিন স্বামীর ঘরে ইদ্দত পালন করতে হবে, 4 মাস 10 দিন তাকে শোক ইদ্দত পালন করতে হবে। এরপরে সে যেথায় ইচ্ছা সেথায় সে শরীয়তের পক্ষ থেকে অনুমতি রাখে, সে স্বামী নেই আর। আচ্ছা, এখানে একটা শরীয়তের বিধান হচ্ছে যে ইদ্দত পালন করার সময়ে, ইদ্দত পালন করার যে সময় রয়েছে সেই সময়ে কোনো ব্যক্তি তাকে ইশারায়, মুখে, লিখিত কোনো বিয়ের প্রস্তাবও দিতে পারবে না, সেটা শরীয়তের পক্ষ থেকে মানা, সেটা শরীয়তের পক্ষ থেকে মানা। তাকে হাবভাবে প্রকাশ করা বা ইশারায় প্রকাশ করা বা চিঠির মাধ্যমে প্রকাশ করা বা তাকে মুখে প্রস্তাব দেয়া যে তুমি ইদ্দতটা পালন করে নাও, তুমি, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, এরপরে তুমি চিন্তা করিও, বিয়ে করে নিব, তাহলে এটা দেবর হোক, এটা অন্য কেউ হোক, এটা পাড়ার লোক হোক বা মা বাবা হোক, কেউ তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতেও পারবে না, এটা হচ্ছে শরীয়তের হুকুম। বিষ্ণা ভাইরা উমাদের চেয়ে দর্শকিত। আর জাহিল যুগের যে অবস্থা, তারা তো এটা সম্পদের মতো ভোগ করতো, নিয়ে নিত, নিজের কাছে রেখে দিত, হয়তো তাকে ভোগ করা নিয়তে অথবা তার সম্পদ ভোগ করা নিয়তে, অথবা তাকে মোহর না দেওয়ার জন্যে, অথবা তার মোহর থেকে কিছু অংশ নিজের নিয়ে নেওয়ার জন্য জোরপূর্বক, যাতে ওই স্ত্রী বাধ্য হয় মোহরটা কিছু দিয়ে হলেও সে যেন প্রাণপণে সেখান থেকে পালাতে পারে, অথবা তার মৃত্যু যেন সেখানে হয়ে যায়, এরকম করে তাকে আটকে রাখা, এটা শরীয়ত সাপোর্ট করে না। এরপর ইরশাদ হচ্ছে স্ত্রীগণকে বাধা দিও না, এ উদ্দেশ্যে যে যে মোহর তাদেরকে দিয়েছিলে তা থেকে কিছু নিয়ে নেবে। এর শানে নজুল, এটা কেন নাজিল হয়েছে, এটার মধ্যে কিছু কারণ রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই আয়াত ওই সমস্ত লোকের সম্পর্কে নাজিল হয়েছে যারা আপন স্ত্রীদেরকে ঘৃণা করে আর এই উদ্দেশ্যে দুর্ব্যবহার করে, যে স্ত্রী পেরেশান হয়ে মোহর ফেরত দেবে কিংবা দাবি প্রত্যাহার করবে যে আমার মোহরই লাগবে না, অথবা ঠিক আছে মোহর থেকে কিছু অংশ তুমি নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও। এই জন্যে স্বামীরা ঠিক মতো হক আদায় করতো না, স্ত্রীদের প্রতি দুর্ব্যবহার করতো, স্ত্রীদেরকে ঘৃণা করতো, তখন আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করেছেন এই আয়াতের মাধ্যমে। অন্য এক অভিমত হচ্ছে এই আয়াত নাজিল হওয়ার পেছনে যে লোকেরা স্ত্রীকে তালাক দিত অথবা পুনর্গ্রহণ করত, তালাক দিয়ে দিয়েছে আবার পুনর্গ্রহণ করত, অথবা আবার তালাক দিত, এভাবে তাকে আটকে রাখত যাতে না সে তাদের নিকট আরাম পেত, না অন্যত্র ঠিকানা মানাতে পারত, অথবা অন্যত্র বিয়ে করে সে চলে যেতে পারত, এটাও নিষিদ্ধ করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। অপর এক অভিমত হচ্ছে যে মৃতের অভিভাবকদেরকে সম্বোধন করে বলা বলে দেওয়া হয়েছে যে যেন তারা তাদের নিকট থেকে মিরাজ পাচ্ছে তাদের স্ত্রীদেরকে বাধা না দেয়, যে মিরাজ পাচ্ছে তা থেকে যেন তাদেরকে বাধা না দেয়, আল্লাহ তাআলা দয়া করুক। এরকম ঘৃণ কাজ যদি আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে বিরত থাকার, তওবা করার এবং কোরআন ও সুন্নাহ মোতাবেক, কোরআনের আয়াত মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। এরপরের অংশে যেটা বলা হচ্ছে, কিন্তু এমত অবস্থায় যে তারা প্রকাশ্য ব্যভিচারে লিপ্ত হয়ে যায় এবং তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, অথবা যদি তারা তোমাদের অপছন্দ হয় তবে এটা সন্নিকটে যে কোনো বস্তু তোমাদের নিকট অপছন্দনীয় হয় আর আল্লাহ তাআলা সেটার মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন। আচ্ছা, স্ত্রীদেরকে আমরা আটকে রাখলাম, কোনো মহিলাকে আমরা আটকে রাখলাম, যেতে দিলাম না, সে না অন্য জায়গায় বিয়ে বসতে পারছে, না সে তার সম্পদ দ্বারা উপকার গ্রহণ করতে পারছে, তখন সে নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য সে হয়তো ব্যভিচারে লিপ্ত হতে পারে। কোরআনে পাক এ ব্যাপারে আমাদের ইরশাদ করেছেন যে এটা যেন আমরা না করি। মহিলা বাধ্য হয়ে গোপনে গোপনে ব্যভিচারে লিপ্ত হতে পারে, তখন সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাবে, তাহলে আমরা যেন তাদেরকে এমন কাজের প্রতি বাধ্য না করি যেটা শরীয়ত কাম্য নয়, শরীয়ত চায় না। তারা যদি গর্হিত কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলে বা তারা যদি গুনাহ করে ফেলে, এই জন্যে দায়ভার কিন্তু আমার নিতে হবে, তাই তাদেরকে আটকে না রাখা। অনুরূপভাবে ইসলামী ফয়সালা হচ্ছে, যদি ঘরের মধ্যে কোনো পুরুষ ইন্তেকাল করেন, তাহলে তার স্ত্রীকে এক প্রকার ইদ্দত পালন করার পরে সহযোগিতা করা, যে সে যদি চায় অন্য জায়গায় বিয়ে বসতে, তার ব্যবস্থা করে দেয়া, তার সম্পদ তাকে দিয়ে দেয়া, তার সম্পদ তাকে দিয়ে দেয়া, সে যেভাবে চায় সেভাবে শরীয়ত সম্মতভাবে তাকে বাঁচার অধিকার নিশ্চিত করা, এটা হচ্ছে শরীয়ত আমাদের কাছ থেকে চায়। অনেক সন্তানদেরকে দেখা যায়, সন্তান ইয়াং অর্থাৎ অল্প বয়সে তার মা মারা গেছে, তো বাবা এখনও পূর্ণ যৌবনের অধিকারী। যখন মা মারা যায় তখন সন্তানের উচিত হচ্ছে বাবার বিয়ের ব্যবস্থা করা। বাবার মধ্যে যদি বিবাহের সেই এখনও সময় থাকে, তাহলে সন্তানের উচিত হচ্ছে বাবাকে এক প্রকার প্রস্তাব দেয়া, যে বিবাহ আমরা, মা আপনার জন্য একজন স্ত্রী, আমাদের মা আমরা নিয়ে আসবো কি না। সন্তান যদি সেই উপযুক্ততায় পৌঁছে সে প্রস্তাব দিব, অথবা সে অন্য কারো দিয়ে সে প্রস্তাবটা বাবার কাছে পৌঁছাবে। কারণ বাবা অনেক সময় সম্মানের খাতিরে বলতেও পারে না যে আমার সন্তান কি বলবে, অথবা সামাজিক কিছু বাধ্যবাধকতার কারণে সে জিনিসটা বলতে পারে না। উচিত আমাদের সমাজের গর্হিত কাজকে রুখে দেওয়ার জন্যে আমাদের উচিত যারা উপযুক্ত, বিয়ের উপযুক্ত, তাদেরকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেয়া, এবং যাদের স্ত্রী ইন্তেকাল করেছে বা যাদের স্বামী ইন্তেকাল করেছে তাদেরকে তড়িৎ বিয়েতে যেন তারা বসতে পারে সেরকম ব্যবস্থা করে দেয়া, এক্ষেত্রে সহযোগিতা করা ইসলামের দাবি আমাদের উপর। ইসলাম হেরা এবং আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আর যে জিনিসটা আমরা শুনলাম যে আমরা স্ত্রীদের কখন তালাক দিতে পারবো, স্ত্রীদেরকে ওই সময় তালাক দিতে পারবো তাদের যদি কোনো খারাপ আচরণ দেখা দেয়, তারা কোনো ব্যভিচারে লিপ্ত হয়েছে, বোঝানোর পরেও কাজ হচ্ছে না, বা তার মুখ খারাপ, তার জিহ্বা অত্যন্ত কাচির মতো ধারালো, সে যে কোনো কাউকে কথা বলতে সে স্পর্ধা রাখে না, সে একটু বিচার করে চলে না, সে বাস যাকে যা ইচ্ছে তাই বলছে, পারিবারিক শৃঙ্খলাবোধ নষ্ট হয়ে যাচ্ছে, মাকে মানছে না, বাবাকে মানছে না, নিজের স্বামীকে কষ্ট দিচ্ছে, অর্থাৎ জিহ্বা দ্বারা সে কষ্ট দিয়ে আসছে। তো এই অবস্থায় সে যদি স্বামীর অবাধ্য হয়, অন্যের কষ্টের কারণ হয়, তাহলে স্বামী চাইলে তাকে সুন্দরভাবে তালাক দিয়ে দিবে, তাকে আজাদ করে দিতে পারবে। অনুরূপভাবে স্ত্রী যদি স্বামীর কারণে কষ্ট পায়, স্বামীর ব্যবহার ভালো না, স্বামীর চরিত্র ভালো না, বা স্বামীর পরিবারের সাথে সে অ্যাডজাস্ট হতে পারছে না, সে চাচ্ছে সে চলে যেতে, তাহলে সে স্বামীর সাথে খোলা করবে, অর্থাৎ স্বামী যদি স্বেচ্ছায় যদি তালাক দিয়ে দিত ভালো, আর যদি না দিতে চায় তাহলে স্বামীকে কিছু টাকা পয়সার বা কিছুর প্রলোভন দেখিয়ে, আমি এত টাকা আপনাকে দিব, আপনি আমাকে তালাক দিয়ে দেন, বা আপনি আমাকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দেন, তো স্বামীর পক্ষ থেকে এরকম যদি অনুমতি দেওয়া হয়, বা স্বামী যদি তালাক দিয়ে দেয়, এটাকে খোলা তালাক বলা হয়, তো কিছু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তালাকটা নেয় আর কি। তো এরকম যদি হয় তাহলে সো গুড, ইসলাম এটাকে সুন্দর সমর্থন করে। আর যদি স্ত্রীর চেহারা সুন্দর না, বা অন্য কোনো কিছুর কারণে, বা একটু খাটো, বা বেশি লম্বা, বা বেশি মোটা, এখন আপনি তো জেনে শুনে বিয়ে করেছেন বা মা বাবা আপনার জন্য নিয়ে এসেছেন, গাঠনিক ক্ষেত্রে অর্থাৎ রূপের কারণে বা শরীরের গঠনের ক্ষেত্রে যদি তারা তোমাদের অপছন্দ হয়, তবে এটা সন্নিকটে যে কোনো বস্তু তোমাদের নিকট অপছন্দনীয় হয় আর আল্লাহ তাআলা সেটার মধ্যে প্রভৃত প্রচুর কল্যাণ রেখেছেন, তাই আমরা এই কারণে যেন স্ত্রীদেরকে তালাক না দেয়। ব্যবহার যদি ভালো হয়, স্ত্রীর আখলাক যদি, চরিত্র যদি ভালো হয়, মুখের ব্যবহার যদি ভালো হয়, আপনার পরিবারের জন্য সে অকাতরে পরিশ্রম করে যাচ্ছে, পরিবারকে সুন্দর করে সাজানোর জন্যে সে অক্লান্ত পরিশ্রম করছে, চেষ্টা করছে, তাহলে এবং শরীয়তে সে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করছে, তাহলে সে গাঠনিকভাবে, আকৃতিগতভাবে বা রূপগতভাবে যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে, তাহলে যেন তাকে তালাক দেওয়া না হয়। বলা হচ্ছে যে হয়তো তোমাদের যেটা অপছন্দ লাগছে সেটার মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন। অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করলাম, কিন্তু তার কারণে হয়তো আমি দিন থেকে অনেক দূরে চলে যেতে পারি, বা তার কারণে আমি ইবাদত থেকে গাফিল হয়ে যেতে পারি, বা তার কারণে আমি শরীয়ত বিমুখ হয়ে যেতে পারি, বা এমন এমন মুসিবত চলে আসতে পারে, তার চরিত্রের ঠিক না থাকতে পারে, বা তার বংশের ঠিক না থাকতে পারে, তার শুধু রূপের কারণে, সুন্দর মিষ্টি হাসির কারণে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, পরবর্তীতে দুর্ভোগ আমার জীবনে নেমে আসবে। তাই আল্লাহ তাআলার বান্দার প্রতি দয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। সর্বপ্রথম যে জিনিসটা দেখব, যে যার সাথে আমার বিয়ে হচ্ছে সে আশেকে রসুল কিনা, অর্থাৎ তার আকিদা বিশুদ্ধ কিনা, সে মুসলমান, কোন মুসলমান, সেই হুসাইনি মুসলমান কিনা, আমার রসুলের নাতিকে মহব্বত করে, আল্লাহর ওলিদেকে মহব্বত করে এমন হুসাইনি মুসলমান কিনা, নাকি ইয়াজিদের কিছু, ইয়াজিদের কিছু রূপ তার বংশে তার মধ্যে রয়েছে। এক কথা, আশেক রসুলদের ঘরের সন্তানদের বিয়ে করবেন। দ্বিতীয় নাম্বার, তার আখলাক দেখা হবে যে চরিত্র ভালো কিনা। তৃতীয় নাম্বার, সে মুত্তাকি পরহেজগার কিনা, মুত্তাকি পরহেজগার কিনা, শরীয়তের অনুসরণ করে কিনা, বাকি আর কিছু চাইলে চাইতে পারেন। কিন্তু বলা হচ্ছে যদি তাকওয়াটা পাওয়া যায় সর্বাগ্রে, সবার প্রথমে তাকওয়াকে রাখেন, খোদাভীতি, খোদাভীতিটা যদি তার ভিতরে থাকে বাকিগুলোকে আপনি ছাড় দিয়ে দেন, বিয়ে করেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। সবার প্রথমে হচ্ছে সে আশিক রসুল ঘরের সন্তান কিনা, সে আমার নবীকে মহব্বত করে কিনা। অনুরূপভাবে পুরুষ দেখার ক্ষেত্রে, অর্থাৎ বর চয়েস করার ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো, কনে চয়েস করার ক্ষেত্রে এটা খেয়াল রাখবো যে সে আমার রসুলকে মহব্বত করে এমন পরিবার সন্তান, এবং আমার রসুলকে মহব্বত করে এমন নওজোয়ান, এমন যুবতী কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকওয়া পরহেজগারী তার ভিতরে আছে কিনা, শরীয়তের অনুসরণ আছে কিনা, বাকিগুলা রূপ সৌন্দর্য যতটুকু থাকে কবুল করে নেন। অনুরূপভাবে সামাজিক স্ট্যাটাসের দিকেও তাকায়েন না, ওই ধরনটা যদি পাওয়া যায় বাকিগুলোকে কিছুটা ছাড় দিয়ে হলেও যদি সম্বন্ধ করা হয় আল্লাহ তাআলার মধ্যে বরকত দান করবে। কৃষ্ণাই ভেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজ শিখলাম যে মানুষ যখন ইন্তেকাল করে কিছু হক আমাদের উপর রয়ে যায়, তার সম্পদকে সুন্দরভাবে বণ্টন করা, আর তাদের স্ত্রীরা যদি থেকে যায়, স্ত্রীরা আমাদের উত্তরাধিকারের সম্পদ না, তাদেরকে তাদের প্রাপ্য দিয়ে, তাদেরকে তারা যদি চলে যেতে চায় তাদেরকে বিদায় করে দেয়া, তাদেরকে সসম্মানে যেতে দেয়া, এটা আমাদের উপর কর্তব্য। আর তারা যদি সেখানে থাকতে চায় সন্তানদের নিয়ে, সুন্দর ব্যবস্থা করতে হবে, তারা কীভাবে চলবে, খাবার দাবারের ব্যবস্থা, তাদের ইজ্জত সম্মানের ব্যবস্থা, তার সন্তানদের পড়ালেখার ব্যবস্থা, সন্তানদের চিকিৎসার ব্যবস্থা ইত্যাদির ব্যবস্থা পরিবারের অন্যান্য সকল ব্যক্তিদের উপর আবশ্যক, তারা যেন সেটা করে দেন। আল্লাহ তারা আমাদেরকে যেটা হালাল সেটাকে হালাল হিসেবে গ্রহণ করার, যেটাকে হারাম সেটাকে হারাম হিসেবে মেনে দূরে থাকার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। মৃতদের কে সম্মান করা, তাদের কবরে যাওয়া, এবং তাদের যারা উত্তরাধিকার রয়েছে তাদের স্ত্রী পুত্র তাদের প্রতি খেয়াল রাখার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।